ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা। আজ 8ই নভেম্বর 2017 বুধবার। বাংলাদেশ এবং ভারতে এখন রাত, আর ওয়াশিংটনে দুপুর। সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে সেলিম হোসেন আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজ রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
অতিরিক্ত সামরিক শক্তি প্রয়োগ না করা এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়ে নিরাপত্তা পরিষদ যে বিবৃতি দিয়েছিল, মিয়ানমারের সর্বোচ্চ পর্যায় থেকে বুধবার তার তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে।
গৌতম গুপ্তের রিপোর্ট রয়েছে কলকাতা থেকে।
বুধবার দিনটা বিজেপি পালন করল উল্লাস দিবস হিসেবে, কিন্তু বিরোধীদের মতে এ হলো এক কালো দিন।
সপ্তাহের নিয়মিত কলিন শো হ্যালো ওয়াশিংটনে থাকছে প্রেসিডেন্ট ট্রাম্পের এশিয়া সফর এবং এশিয়ার সঙ্গে অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক। বিশ্ব সংবাদ এখন শুরু হচ্ছে।
খবর পড়ছি সরকার কবিরুদ্দিন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্ভবত পরে এ সপ্তাহেই পরস্পর মুখোমুখি হবেন বলে মনে হচ্ছে ভিয়েতনামে অর্থনৈতিক শীর্ষ সম্মেলন চলাকালে পৃথক আয়োজনে ভিন্ন মঞ্চে। ক্রেমলিন থেকে এটা বলা হয়েছে আজ বুধবার। পুতিনের পররাষ্ট্র বিষয়ক এক পরামর্শক ইউরি উশাকভ বলেছেন, আলোচনা করবার রয়েছে কিছু বিষয় এবং আমরা তার জন্য তৈরি রয়েছি। বলেন শুক্রবার দানাঙ্গে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা ফোরাম এপেকের যে বাৎসরিক সামিট হবে, তারই আলোচনার মাঝখানে বিরতিকালে এদের মধ্যে এ বৈঠক হবে পৃথক আয়োজনে ভিন্ন মঞ্চে। পরে দুজনের মুখোমুখি অন্য বৈঠকও হতে পারে আরও বিস্তারিতভাবে, তবে তার কোনো তারিখ এখনও নির্ধারণ করা হয়নি বলেন তিনি। ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প বেজিং গিয়ে পৌঁছন আজ বুধবার দিন। চীনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে এটাই তাঁর প্রথম সফর। দেশে কর্মসংস্থান সুরক্ষিত করা নিয়ে এই দেশটি তার নেতিবাচক কটাক্ষের সম্মুখীন হয়েছে প্রায় প্রায়ই। সফরে তাঁর কর্মসূচির শীর্ষে রয়েছে বাণিজ্য, বলাই বাহুল্য, তবে উত্তর কোরিয়া প্রসঙ্গ বাদ যাবে না মনে হয়। হোয়াইট হাউস কর্তা ব্যক্তিরা মনে করছেন চীনের ঘনিষ্ঠতম সহযোগী দেশ, শীর্ষ বাণিজ্য শরিক রাষ্ট্র উত্তর কোরিয়াও আলোচ্য সূচির বাইরে রবে বলে মনে হয় না। উত্তর কোরিয়াকে তার পারমাণবিক কর্মসূচি পরিহার করায় উদ্বুদ্ধ করার প্রশ্নে কথা বলেছেন তিনি বেজিংকে উদ্দেশ্য করে সোল ত্যাগের ঘণ্টা কয়েক আগেই। দক্ষিণ কোরিয়ার জাতীয় সংসদে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প জোরালো বক্তব্যের অবতারণা করেন পিয়ংইয়াংকে উদ্দেশ্য করে, সঠিক পথে পা রাখার সুযোগ নিতে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রতি সকল পারমাণবিক অস্ত্র পরিহার করবার আহ্বান জানান তিনি। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স আজ টেক্সাসের সাদারল্যান্ড স্প্রিংস যাচ্ছেন। ওখানটায় চার্চ শুটিংয়ে যারা হতাহত হয়েছেন তাদের আত্মীয় পরিজনের সঙ্গে দেখা করতে, সমবেদনা জানাতে। টেক্সাস সাদারল্যান্ড স্প্রিংসের ওই ঘটনায় 26 জন প্রাণ হারান। ভাইস প্রেসিডেন্ট পেন্সের সফরের আগে টেক্সাস জন নিরাপত্তা বিভাগীয় কর্মকর্তা ফ্রিম্যান মার্টিন জানান, আহত জনাদশ লোক এখন হাসপাতালে রয়েছেন চিকিৎসাধীন। ভাইস প্রেসিডেন্ট পেন্স সেখানে এক প্রার্থনা সভাতেও যোগ দেবেন। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেন দেশে আরও কঠোর কোনো আগ্নেয়াস্ত্র আইন বলবৎ থাকলেও ওই হত্যাকাণ্ড ঘটনা থেকে হত্যাকারীকে নিবৃত্ত করা যেত না, এবং ওই যে কাছাকাছির আর এক ব্যক্তি হত্যাকারীর পিছু ধাওয়া করেছিল তাকে নিবৃত্ত করতেও সেটাও হয়তো ঘটত না। যুক্তরাষ্ট্রে গতকালকের নির্বাচনে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক দল ভার্জিনিয়া ও নিউজার্সি এ দুই রাজ্যেই গভর্নর নির্বাচনে জয়ী হয়েছে। ভার্জিনিয়ায় ডেমোক্রেট দলীয় লেফটেন্যান্ট গভর্নর রাল্ফ নর্দম গভর্নর নির্বাচনে জয়ী হয়েছেন। নিউজার্সিতে ওই গভর্নরের পদেই জয়ী হয়েছেন আর এক ডেমোক্রাট প্রার্থী ফিল মার্ফি। নিউ ইয়র্ক সিটির মেয়র পদে দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচিত হয়েছেন ডেমোক্রেট দলীয় বর্তমান মেয়র বিল দ্য ব্লাসিও। ওদিকে নিউজার্সির হোবোকেন সিটি কাউন্সিলে 8 বছর যাবৎ কর্মরত ডেমোক্রেট দলীয় প্রথম শিখ ধর্মাবলম্বী রবি ভাল্লা ওখানকার মেয়র পদে নির্বাচিত হয়েছেন। হোয়াইট হাউস ইয়েমেন সংঘাতে ইরানের ভূমিকা পরীক্ষা করে দেখবার জন্যে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে। অভিযোগ করে বলেছে ওই অঞ্চলে নিজ অভিলাষ অভিপ্রায় চরিতার্থ করতে ইরান সরকার বিবাদে ইন্ধন যোগাচ্ছে। যুক্তরাষ্ট্রের মিত্রদেশ সৌদি আরব অভিযোগ করে বলছে হৌথি বিদ্রোহীদের অস্ত্র যোগান দিচ্ছে ইরান, রিয়াদ বিমানবন্দর লক্ষ্য করে যে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয় তাও ওই ইরানের মদদেই ঘটেছে। ইরান হৌথিদের সমর্থন করে, তবে তাদেরকে অস্ত্র সরবরাহ দেবার কথা ইরান অস্বীকার করে।
বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
মিয়ানমার বলছে রোহিঙ্গা শরণার্থী সংকটের মোকাবেলা নিয়ে জাতিসংঘের সমালোচনা প্রতিবেশী দেশের সঙ্গে সামরিক বাহিনীর নৃশংস দমন অভিযান তাড়িত পালিয়ে যাওয়া 6 লক্ষ রোহিঙ্গার বাংলাদেশ থেকে প্রত্যাবাসন বিষয়ক নিষ্পত্তি কথাবার্তাকে মারাত্মকভাবে বিঘ্নিত করতে পারে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সোমবার জারি করা বিবৃতিতে মানবাধিকার লঙ্ঘন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং রাখাইন প্রদেশে মিয়ানমারের সামরিক বাহিনী যেসব নিগ্রহ নির্যাতন চালিয়েছে তার প্রতিরোধে সামরিক বাহিনীর সংযত আচরণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। বুধবার অন সান সুচির দপ্তর থেকে জারি করা বিবৃতিতে বলা হয়, মিয়ানমার ও বাংলাদেশ যে ইস্যুগুলোর সম্মুখীন তা যে দ্বিপাক্ষিক আলোচনায় নিষ্পন্ন করা সম্ভব, নিরাপত্তা পরিষদ বোধহয় সেটি বিবেচনা করতে অপারগ হয়েছে। বিবৃতিতে বলা হয়, ঢাকার সঙ্গে নিষ্পত্তি আলোচনা ভালোভাবে দ্রুত সম্পন্ন হচ্ছে। বিষয়টির উপর আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরু রিপোর্ট পাঠিয়েছেন।
মিয়ানমারের নেত্রী এবং স্টেট কাউন্সিলর অং সান সুচির দপ্তর থেকে বুধবার দেওয়া এক বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা পরিষদের বিবৃতি বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যেকার চলমান দ্বিপাক্ষিক আলোচনা এবং সংকট সমাধানের সমঝোতা প্রচেষ্টার উপরে মারাত্মক এবং সুদূরপ্রসারী বিরূপ প্রভাব ফেলতে পারে। অং সান সুচির বিবৃতিতে বলা হয়, প্রতিবেশী দুই দেশের মধ্যেকার সমস্যাবলী শুধুমাত্র বন্ধুত্বপূর্ণ এবং দ্বিপাক্ষিকভাবে সমাধান করা সম্ভব, যা নিরাপত্তা পরিষদের বিবৃতিতে এড়িয়ে দেওয়া হয়েছে। ওই বিবৃতিতে বর্তমানে দুই দেশের মধ্যেকার দুর্ঝঞ্ঝাট এবং দ্রুত গতিতে চলমান আলোচনা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে উল্লেখ করা হয়। বিবৃতিতে মিয়ানমার রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে আগামী 16 থেকে 18 নভেম্বরে ওই দেশটিতে আমন্ত্রণ জানানো হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। সূচির বিবৃতিতে তাদের ভাষায় সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার বিষয়ে নিরাপত্তা পরিষদে জোরালো অবস্থান না নেওয়া রাষ্ট্রগুলোকে ধন্যবাদ জানানো হয়। ঢাকা এই বিবৃতির ব্যাপারে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। এদিকে মিয়ানমারের প্রতিবেশী অপরাপর দেশ যেমন চীন, ভারত ও থাইল্যান্ডের রাষ্ট্রদূতদের সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বুধবার বৈঠক করে তাদের সহযোগিতা কামনা করেছেন, তবে বৈঠক সম্পর্কে ঢাকা বিস্তারিত কিছু জানায়নি। আমির কসু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারত সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত প্রথম দূরপাল্লার সাবসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নির্ভয়ের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে, জানাচ্ছেন কলকাতা থেকে সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
ওড়িশার উপকূলবর্তী চাঁদিপুরের ইন্টিগ্রেটেড স্টেট রেঞ্জের 3 নম্বর লঞ্চ কমপ্লেক্স থেকে এই পরীক্ষা চালানো হয়। উৎক্ষেপণ ধরে স্বদেশীয় প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্রের 5 বার পরীক্ষা হলো। এর আগে 2013 সাল থেকে 4 বার পরীক্ষার মধ্যে একবারই তা সফল হয়েছিল। পরীক্ষাকে সফল বলে দেশের প্রতিরক্ষা গবেষণা সংস্থা DRDO তরফে জানানো হয়েছে। পরীক্ষার প্রতিটি বিভাগের সাফল্যের সঙ্গেই উঠেছে নির্ভয়। ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার পর DRDOকে অভিনন্দন জানিয়েছেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামন। প্রসঙ্গত বলা যেতে পারে, নির্ভয় ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় 1000 কিলোমিটার, এটি 300 কেজি বিস্ফোরক বহন সক্ষম, এর ওজন প্রায় 1500 কেজি, ক্ষেপণাস্ত্রটির গতি 0.7 Mach, শত্রু র্যাডার এড়াতে এটি ভূমি থেকে মাত্র 100 মিটার উচ্চতায় উঠতে সক্ষম। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বাংলাদেশে এবার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিখোঁজ হয়েছেন। এর প্রায় মাসখানেক আগে সাংবাদিক উৎপল দত্ত নিখোঁজ হন, জানাচ্ছেন ঢাকা থেকে জহুরুল আলম।
ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুবাশশর হাসান মঙ্গলবার সকালে কর্মস্থলের উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি আর বাসায় ফিরেননি বলে অভিযোগ করেছে তার পরিবার। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার মুবাশশর হাসান বিশ্ববিদ্যালয়ের কাজ শেষে সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর বিকেল থেকে তার ফোন বন্ধ পান সহকর্মীরা। প্রায় 1 মাসেও সাংবাদিক উৎপল দত্তকে উদ্ধার করতে পারেনি পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বুধবার সাংবাদিকদের বলেছেন, কোনো নাগরিকের নিখোঁজ হওয়া রাষ্ট্রের কাম্য হতে পারে না। তিনি বলেন, সাংবাদিক উৎপল দত্ত এবং সদ্য নিখোঁজ হওয়া শিক্ষক মুবাশশর হাসানকে খুঁজে বের করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানাচ্ছেন জহুরুল আলম তার আরেকটি রিপোর্টে।
আবহাওয়া দপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তারা জানান, সকাল 10:50 অনুভূত এই ভূকম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে 4.7। জার্মান ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা DFZ এর ওয়েবসাইটে বলা হয়, ভূকম্পনের উৎপত্তি স্থল ছিল ঢাকা থেকে 72 কিলোমিটার দূরে আখাউড়ার কাছে বাংলাদেশ ভারত সীমান্তে, এবং এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে। শেষ খবর পাওয়া পর্যন্ত দেশের কোথাও হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। জহুর আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এবং জহুরুল আলমের এই ভূমিকম্প রিপোর্ট দিয়েই শেষ হচ্ছে বিশ্ব সংবাদ আপাতত এখানেই।
আমাদের অনুষ্ঠান প্রচারিত হয় মিডিয়াম ওয়েভ 190 মিটারে 1575 কিলোহার্টজে। আর এখন শুরু হচ্ছে আমাদের নিয়মিত সাপ্তাহিক কলিং শো হ্যালো ওয়াশিংটন। হ্যালো ওয়াশিংটনের আগে আমরা আশ্রয় বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে একটি রিপোর্ট রয়েছে। বাংলাদেশে আশ্রয় নেওয়া মানসিকভাবে বিপর্যস্ত রোহিঙ্গা শিশুদের আনন্দ দিতে বাংলাদেশ সরকারের সাথে সহায়তা করছে ইউনিসেফ। ঢাকা থেকে নাসরিন হুদা বিথি রিপোর্ট।
মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের মধ্যে 60% শিশু। এই শিশুদের মধ্যে বেশিরভাগই মানসিকভাবে বিপর্যস্ত। এসব শিশুদের মানসিক স্বাস্থ্যের বিকাশে বাংলাদেশ সরকারের সাথে কাজ করছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।
এফেক্টেড চিলড্রেন আর কি যারা, তাদেরকে এই মানে ইমিডিয়েট যেটা সাপোর্টটা দেওয়ার জন্য আসলে আমরা চেষ্টা করছি কমিউনিটিতে এই চাইল্ড ফ্রেন্ডলি স্পেসগুলোকে স্থাপন করতে। এর মধ্যে সবগুলো যে স্ট্যাটিক তা নয়, এর মধ্যে বেশ কিছু আছে মোবাইল চাইল্ড ফ্রেন্ডলি স্পেস, যেখানে আসলে সোশ্যাল ওয়ার্কার আছেন আমাদের পার্টনার অর্গানাইজেশনের, যারা এই রিক্রিয়েশনাল মেটেরিয়ালগুলোকে নিয়ে চলে যান কমিউনিটিতে এবং বাচ্চাদের সাথে ওখানে খেলেন, ওখানে লার্নিং কিছু টয়েস আছে, হ্যাঁ ছবি আঁকা আছে, এগুলো করেন। তো এর মাধ্যমে এই এই যে কার্যক্রম তার কথা আমি বলছি চাইল্ড ফ্রেন্ডলি স্পেস, এই চাইল্ড ফ্রেন্ডলি স্পেসের মাধ্যমে আসলে এই আনএকম্প্যানিড এবং সেপারেটেড যে বাচ্চাগুলোকে খুঁজে পাওয়া গেছে। এবং তারা প্রাথমিকভাবে যেটা আমি বলছি যে সাইকোসোশ্যাল সাপোর্টের অনেকগুলো স্টেজ আছে। তো প্রথমভাবে প্রাথমিকভাবে যেটা হয় যে তারা এখানে আসে, তারা অন্য বাচ্চাদের সাথে খেলার একটা সুযোগ পায়, একটা সুন্দর পরিবেশ পায়, সেখানে ছবি আঁকে, তাদের যে যে স্ট্রেসটা তারা মধ্যে দিয়ে গিয়েছে সেটা আসলে ভেন্টিলেট করার একটা সুযোগ পায়। সেই সুযোগটার মাধ্যমে তাদের প্রথম স্টেপ অফ সাইকোসোশ্যাল সাপোর্ট।
এই রোহিঙ্গা ক্যাম্পে গড়ে তোলা হয়েছে 100টি শিশু বান্ধব কেন্দ্র। এসব শিশুদের অনেকেরই মা বাবা নেই। শিশুরা এই স্কুলে অনেক আনন্দে সময় কাটাচ্ছে।
ইউ আর ড্রয়িং প্লেইং এভরিডে আর আইডা ভর্তি দিন আই কালাই সব ইয়াকি সকা কালাই গান গাই সাড়া ভরি বাসালন কালাই।
এদিকে সমাজসেবা অধিদপ্তর গত 6 নভেম্বর পর্যন্ত 31,875 জন এতিম শিশু শনাক্ত করেছে।
গতকাল পর্যন্ত আমরা প্রায় 27,000 শিশুকে শনাক্ত করতে পেরেছি। মূলত রোহিঙ্গা এতিম শিশুদের তথ্য সংগ্রহ এবং ডাটাবেস তৈরির কাজ প্রায় সম্পূর্ণ বা শেষ পর্যায়ে, আর এই ডাটাবেসের উপর নির্ভর করে তাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান অর্থাৎ মৌলিক চাহিদাগুলো পূরণ এবং তাদের মনসামাজিক সুরক্ষার্থে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সমন্বিত পরিকল্পনা গ্রহণ করছেন। সেখানে সরকার, এনজিও এবং আন্তর্জাতিক সংস্থাগুলো, ইউএন অর্গানাইজেশনগুলো একত্রিত হয়ে তাদের কল্যাণে কাজ করবেন। আমরা এই যতটুকু জরিপ করেছি সেখানে আমরা দেখেছি প্রায় 28% শিশু রয়েছে যাদের পিতামাতা কেউই নেই এবং অবশিষ্টগুলো যাদের শুধু পিতা নেই। আর এইসব শিশুদেরকে আমরা মূলত চেষ্টা করব তাদের নিকটতম এবং আত্মীয় স্বজনের কাছে রেখে লালন পালনের ব্যবস্থা করব, প্রথম চেষ্টা করব। আর যদি তাদের নিকটতম আত্মীয় স্বজন না পাওয়া যায় তাহলে আমরা সরকারের যে স্বতন্ত্রভাবে যেটি শিশু বান্ধব সুরক্ষা কেন্দ্র করবেন সেখানে রেখে তাদের লালন পালনের ব্যবস্থা করা হবে।
রোহিঙ্গা শিশুরা এখন মনের আনন্দে ছবি আঁকে, পড়াশোনা করে ও খেলাধুলা করে। প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত যে কোনো বয়সের শিশুরা যে কোনো সময় আসতে পারে এই কেন্দ্রে। নাসরিন হুদা বিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারতে নোট বাতিলের বর্ষপূর্তি উপলক্ষে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ। জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
আজ 8ই নভেম্বর নোটবন্দির বর্ষপূর্তিতে একটি মিছিলের আয়োজন করে ভারতীয় জনতা পার্টি বিজেপি। মধ্য কলকাতার চাঁদনী চকের ইন্ডিয়ান এয়ারলাইন্স এর অফিসের সামনে থেকে বিজেপি সদর দপ্তর পর্যন্ত যাওয়ার কথা ছিল মিছিলটির। মিছিল কিছুটা এগোতেই যোগাযোগ ভবনের পাশের একটি গলি থেকে একদল লোক বেরিয়ে এক বিজেপি সমর্থককে মারধর করে বলে অভিযোগ। হামলাকারীরা তৃণমূল সমর্থক, অভিযোগ বিজেপির। মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। বিক্ষুব্ধ বিজেপি কর্মী সমর্থকরা পুলিশের ব্যারিকেড ভাঙচুর শুরু করে। সেন্ট্রাল এভিনিউতে দুই জায়গায় শুরু হয় অবরোধ। এরপর দলীয় কার্যালয় না গিয়ে মিছিল চলে যায় বৌবাজার থানায়। থানা ঘেরাও করেন বিজেপি কর্মীরা। হামলাকারীদের গ্রেপ্তার করলে অবরোধ উঠবে বলে জানিয়ে দেয় বিজেপি নেতৃত্ব। এদিকে যোগাযোগ ভবনের কাছে বেশ কিছু তৃণমূল সমর্থক জড়ো হওয়ায় উত্তেজনা আরও বেড়ে যায়। পরিস্থিতির মোকাবিলায় সেখানে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। অন্যদিকে বিজেপি তৃণমূল সমর্থকদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ কলকাতার রাসবিহারী চত্বরও। বিজেপি কর্মীদের মারধর ও মঞ্চ ভাঙার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। পাশাপাশি এদিন আসানসোলে নোটবন্দির বর্ষপূর্তি উপলক্ষে একটি সভার আয়োজন করে বিজেপি। সেই সভায় বক্তব্য রাখছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। অভিযোগ, সেই সভায় বাবুল সুপ্রিয়কে উদ্দেশ্য করে কটূক্তি করে কংগ্রেস সমর্থকরা। তাকে কালো পতাকাও দেখানোর অভিযোগ উঠেছে। সেখানে কংগ্রেস ও বিজেপি সমর্থকদের মধ্যে হাতাহাতিও শুরু হয়। যদিও আজ গোটা রাজ্যে তৃণমূল কংগ্রেস কালা দিবস হিসেবে পালন করে একেবারে জেলা স্তর, রাজ্য স্তর এবং ব্লক স্তরেও। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
হ্যালো
হ্যালো ওয়াশিংটন। এখন আজকের বিষয়, প্রেসিডেন্ট ট্রাম্পের এশিয়া সফর এবং এশিয়ার সঙ্গে অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক। বিষয়টি নিয়ে আজকের অনুষ্ঠান সঞ্চালন করছেন তাহিরা কিবরিয়া।
ধন্যবাদ সেলিম হোসেন। একটু আগেই আপনারা শুনলেন আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয়, প্রেসিডেন্ট ট্রাম্পের এশিয়া সফর এবং এশীয় দেশের সঙ্গে অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক। অনুষ্ঠান চলাকালে 2026193062 এই নম্বরে সরাসরি স্টুডিওতে ফোন করে আপনার মন্তব্য এবং প্রশ্ন করতে পারেন। আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন দুজন বিশিষ্ট অতিথি, ইউএনডিপির মানব উন্নয়ন রিপোর্টের ডিরেক্টর, যুক্তরাষ্ট্রের বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর সেলিম জাহান। এই মুহূর্তে তিনি সিঙ্গাপুরে আছেন এবং সেখান থেকেই আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। ডক্টর সেলিম জাহান, আপনাকে আসরে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ।
সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড থেকে যোগ দিচ্ছেন বিশ্বব্যাংকের প্রাক্তন কর্মকর্তা এবং বাংলাদেশের সাবেক আমলা জিয়াউদ্দিন চৌধুরী। জনাব চৌধুরী, আপনাকে আসরে স্বাগত।
ধন্যবাদ।
আর সেই সঙ্গে শ্রোতারা যারা এই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন এবং অনুষ্ঠানে যোগ দেবেন, আপনাদের সবাইকে আমাদের আসরে স্বাগত জানাচ্ছি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম এশিয়া সফরে বর্তমানে তিনি চীনে রয়েছেন। ইতিমধ্যে তিনি জাপান এবং দক্ষিণ কোরিয়া সফর শেষ করেছেন। এরপর যাবেন তিনি ফিলিপিন্সে এবং সবশেষে ভিয়েতনাম সফরের মধ্যে দিয়ে তিনি এশিয়া সফরের ইতি টানবেন, এ কথা আমরা সবাই মোটামুটি জানি। তবে উত্তর কোরিয়ার মারাত্মক হুমকির প্রেক্ষিতে কৌশলগত দিক থেকে আমেরিকা ও ওই অঞ্চলের জন্য এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে আমেরিকার বাণিজ্যিক সুবিধার বিষয়টিও রয়েছে। এখানে উল্লেখ্য যে 10ই নভেম্বর থেকে ফিলিপিন্সে শুরু হচ্ছে এশিয়ান শীর্ষ সম্মেলন। আসিয়ানের 50তম বর্ষপূর্তিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিপিন্সেই থাকবেন। তবে ডক্টর সেলিম জাহান, ওই অঞ্চলের সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক, রাজনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে, সে সম্পর্কে কিছুটা আলোকপাত করার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি।
আমার মনে হয় যে এশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক দীর্ঘদিনের এবং সুগভীর। আপনি তিনটি মাতৃকতার কথা উল্লেখ করেছেন, একটি অবশ্যই অর্থনৈতিক, কিন্তু সেই সঙ্গে রাজনৈতিক এবং নিরাপত্তার ব্যাপারটিও জড়িত আছে। এখন এই সম্পর্কের যে আমরা দীর্ঘমেয়াদী এবং দীর্ঘ ইতিহাস যেটা জানি, আমরা জানি যে সময়ের সঙ্গে সঙ্গে সেটারও পরিবর্তন হয়েছে এবং সেটার পরিবর্তনের একটি অন্যতম কারণ হচ্ছে যে চীন এই অঞ্চলে একটি নতুন শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। শুধু আঞ্চলিক শক্তি নয়, আমরা বলবো যে একটা বৈশ্বিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। সুতরাং আজকে অর্থনৈতিক দিক থেকে যদি আমরা বিচার করি, তাহলে হয়তোবা এক দশকে বা ১৫ বছরের মধ্যে চীনের জাতীয় আয় যুক্তরাষ্ট্রের জাতীয় আয়কে ছাড়িয়ে যাবে। সেই সঙ্গে সঙ্গে মনে রাখা দরকার যে চীনের এই অর্থনৈতিক শক্তি এবং বিপুল যে অর্থনৈতিক শক্তি, সেটার কারণে তার একটা রাজনৈতিক প্রভাবও এই অঞ্চলে পড়ছে। এবং তৃতীয় হচ্ছে যে চীন এই অঞ্চলে তার যে প্রভাব সেটা বিস্তারের দিক থেকে আগ্রহী হবে। তো এটাকে মনে রাখে আমার মনে হচ্ছে তিনটে কথা মনে রাখা দরকার। একটি কথা হচ্ছে যে বর্তমানে এই এশিয়ার দেশগুলোতে তাদের প্রবৃদ্ধির কারণে এবং অর্থনৈতিক বিস্তারের কারণে একটা বড় বাজারের সৃষ্টি হচ্ছে, এবং নিশ্চিতভাবে যুক্তরাষ্ট্র সেই বাজারের সুবিধাটা নিতে চায়, এবং সেখানে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে হোক, দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে হোক, সেই অর্থনৈতিক যে সম্পর্কটা আছে সেটাকে জোরদার করবে। দ্বিতীয় হচ্ছে যে রাজনৈতিক দিক থেকে যেহেতু চীন এখানে একটা প্রভাব বিস্তার করছে, সেখানে উত্তর কোরিয়া যদি একটা হুমকি হয়ে দাঁড়ায়, তাহলে পরে আমার মনে হয় যে যুক্তরাষ্ট্রের সাহায্য দিতে পারে চীন, এবং সেই ক্ষেত্রে চীনের সঙ্গে একটা কূটনৈতিক সম্পর্ক জোরদার করা, যাতে চীনের মাধ্যমে উত্তর কোরিয়ার হুমকিকে আরো প্রশমিত করা যায়, সে ব্যাপারে যুক্তরাষ্ট্র আগ্রহী হবে।
এই নিরাপত্তার দিকটিও রয়েছে, নিরাপত্তার দিকটি যেমন আপনি বললেন যে উত্তর কোরিয়ার সঙ্গে চীনের একটা সম্পর্ক তো রয়েছে, এবং উত্তর কোরিয়া অনেক অংশেই নির্ভরশীল। তো প্রেসিডেন্ট ট্রাম্প এক্ষেত্রে নিশ্চয়ই চীনকে চাপ দেবেন যাতে করে উত্তর কোরিয়াকে এই পরমাণু অস্ত্র সম্পর্কে নিবৃত্ত করা যায়, বা একটা কূটনৈতিক একটা সমঝোতায় পৌঁছানো যায় যাতে তারা নিউক্লিয়ার ওয়েপন না ব্যবহার করে।
আমার মনে হয় যে সেক্ষেত্রে একটা মতানৈক্য বা একটা সমঝোতার জন্য চেষ্টা করা হবে, তবে ব্যাপারটি অত্যন্ত নাজুক এবং ভঙ্গুর বলা চলে, এবং এই নাজুকতা দুটো দিক থেকে আসছে। একটা দিক হচ্ছে যে চীনকে যতই যুক্তরাষ্ট্র বলুক না কেন, কারণ চীনের নিজস্ব স্বার্থ আছে, এবং যতক্ষণ পর্যন্ত উত্তর কোরিয়ার একটা জুজুর ভয় বলা চলে যে যুক্তরাষ্ট্রের কাছে থাকবে, ততক্ষণ পর্যন্ত এই ব্যাপারটিকে চীন জাগিয়ে রাখার চেষ্টা করবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে অর্থনৈতিক দিক থেকে যদি যুক্তরাষ্ট্র চীনকে, চীন যদি যুক্তরাষ্ট্রকে এই ব্যাপারে সাহায্য করতে চায়, তাহলে অর্থনৈতিক দিক থেকে সে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিছু সুবিধা আদায় করার চেষ্টা করবে। আমার মনে হয় যে এই যে নাজুকতার কথা আমরা বললাম, সেখানে এই জাতীয় সমঝোতার ব্যাপারে চীন আগ্রহী হবে।
ধন্যবাদ ডক্টর সেলিম জাহান। জনাব জিয়াউদ্দিন চৌধুরী, আসিয়ান জোটের শীর্ষ সম্মেলনে প্রায় বরাবরই আমেরিকার প্রেসিডেন্ট উপস্থিত থাকেন, এবারেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপস্থিত থাকবেন, এবং ধারণা করা হচ্ছে যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার হয়তোবা সাক্ষাৎ হতে পারে। এর ইতিবাচক বা নেতিবাচক কোনো প্রভাব আছে কি, আপনার কি মনে হয়?
হ্যাঁ, ধন্যবাদ। আসিয়ানে প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উপস্থিতি প্রত্যেকবারই ছিল, এবারও থাকবে, এবং যুক্তরাষ্ট্র আসিয়ানের যে সমস্ত দেশ আছে তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের খুবই নিবিড় সম্পর্ক, রাজনৈতিক বলেন, সেই স্ট্র্যাটেজিক কারণ বলেন বা অর্থনৈতিক কারণ বলেন, তো সেদিক দিয়ে এটা সেই পুরনো সম্পর্কটাকেই আবার নতুন করে তিনি এগুলোকে স্থাপন করবেন সেটাই আশা। কিন্তু এখানে যেটা আপনি প্রশ্ন করলেন যে এখানে যে পুতিন রাশিয়ান প্রেসিডেন্ট তার সঙ্গে যে তার দেখা, এখন এর আগেও তাদের সঙ্গে দেখা হয়েছে, কিন্তু এখন বিশেষ করে এই বর্তমান কতগুলো ঘটনা ঘটে যাওয়া, যে প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পূর্ব থেকে এখন পর্যন্ত রাশিয়া নিয়ে যে সমস্ত কথাবার্তা পৃথিবীর লোক আমরা সবাই শুনেছি এবং দেখছি, তাতে তার একটা সম্পর্কটা রাশিয়ার সঙ্গে একদিকে অনেকটা বলতে পারেন একটা অকওয়ার্ড অনপ্রকৃত সম্পর্কের মতো দাঁড়িয়েছে। সেক্ষেত্রে আজকের রাজনৈতিক পরিস্থিতিতে একদিকে যেরকম তার উপর চাপ আসছে যে রাশিয়া দেখেন ইউনাইটেড স্টেটস এ কংগ্রেসে তার রাশিয়ার বিরুদ্ধে স্যাংশনস নেওয়া হচ্ছে, একই সময়ে যেই যে সমস্ত আভ্যন্তরীণ আমরা যে পরিস্থিতি দেখছি, যে সমস্ত ইনভেস্টিগেশনস গুলো হচ্ছে রাশিয়ার সঙ্গে তার ক্যাম্পেইনের কি যোগাযোগ সে নিয়ে কতগুলো একেবারে তথ্য যেগুলো বেরিয়ে আসছে তাকে যেভাবে বিব্রত করছে, সেই সময়ে তিনি এই রাশিয়ার পুতিনের সঙ্গে যে দেখা করবেন তার কিছুটা বিব্রতকর হলেও তাকে দেশের খাতিরে, এবং যেটা প্রফেসর সেলিম জাহান যেটা বললেন এই উদ্ভূত পরিস্থিতি নর্থ কোরিয়ার সঙ্গে, এগুলো নিয়ে তার সঙ্গে আলোচনা করাটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। সুতরাং একদিকে যেরকম প্রফেসর সেলিম জাহান বলছেন যে চায়নার সাহায্য দরকার নর্থ কোরিয়ার উদ্ভূত পরিস্থিতি এটাকে সামলাতে, ঠিক তেমনি রাশিয়ার সঙ্গেও একইভাবে তার সাহায্য তিনি চাইতে হবে, এবং এটা চাওয়াটা এবং কতটুকু রাশিয়া তাকে দেবে এটা সম্পর্কে কিছু এটা দেখার বিষয়। কারণ রাশিয়া একইভাবে তাকে স্যাংশনস দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে অভিযোগ আনছে কংগ্রেস, তাকে সন্দেহের চোখে দেখছে, এবং আমরা সবাই যুক্তরাষ্ট্রে সবাই এইদিকে ট্রাম্প রাশিয়া সম্পর্ক নিয়ে একটা কথাবার্তা বলছেন, সেখানে রাশিয়া কতখানি তার সাহায্যের হাত এগিয়ে আনবে এবং তার বিনিময়ে কি চাইবে এটাই হচ্ছে গিয়ে দেখার বিষয়। তবে এটা নিশ্চিত যে এই দুজনের যেটা দেখা হবে, যেটা এশিয়ান সামিটের বাইরে, এটা অত্যন্ত উল্লেখ গুরুত্বপূর্ণ, এবং আমরা সবাই দেখব তার ভিতর থেকে কতটুকুই আমরা পেতে পারি বা যুক্তরাষ্ট্র পেতে পারি।
ধন্যবাদ জিয়াউদ্দিন চৌধুরী। আমাদের আর একটি ফোন কল এসেছে, ভারতের মুর্শিদাবাদ থেকে টেলিফোন করছেন জিয়াউর রহমান। হ্যালো,
আসসালাম আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
জিয়াউর রহমান বলছি, রানীনগর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ ভারত থেকে। সদ্য আমরা দেখতে পাচ্ছি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এশিয়া সফর চলছে, এশিয়ার বিভিন্ন দেশগুলো তিনি ভ্রমণ করছেন। তো এ বিষয়ে মানে আমার একটা খুব ছোট্ট প্রশ্ন যে তিনার উদ্দেশ্য কি এশিয়া মহাদেশের উপর আমেরিকার বাণিজ্য সংক্রান্ত বিস্তারটা বেশি প্রাধান্য পাবে, নাকি উত্তর কোরিয়াকে চাপে রাখার ব্যাপারটাই তিনি বেশি জোর দেবেন? মানে উত্তর কোরিয়া মাঝে মাঝে যেভাবে হুঙ্কার দিচ্ছে আমেরিকার বিরুদ্ধে বা অন্যান্য রাষ্ট্রগুলোর বিরুদ্ধে তাদের নিজস্ব শক্তি জাহির করার জন্য, তো এক্ষেত্রে কি তাকে চাপে রাখাটাই মূল উদ্দেশ্য? ধন্যবাদ।
প্রশ্নটি নিয়ে যাচ্ছি ডক্টর সেলিম জাহান আপনার কাছে, আপনি তো প্রশ্নটি শুনলেন।
আমার মনে হয় যে এটার মধ্যে তো একটা ভারসাম্য নিশ্চয়ই রক্ষিত হবে। এশিয়াতে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক স্বার্থ আছে, এবং সেই বাণিজ্যিক স্বার্থ সংরক্ষণ করা এবং তার বিস্তার করার ব্যাপারে যুক্তরাষ্ট্র নিশ্চিতভাবে আগ্রহী হবে। মনে রাখা দরকার যে এশিয়াতে পৃথিবীর দুটো বৃহত্তম অর্থনীতি বর্তমানে এশিয়ায়, এবং এশীয় দেশগুলোতে প্রবৃদ্ধির হার 5-7% বিভিন্ন দেশে ছাড়িয়ে গেছে। সুতরাং বাজার তৈরির ক্ষেত্রে এশিয়াতে একটা বড় ধরনের সম্ভাবনা আরও আছে, এবং সেটা যুক্তরাষ্ট্র নিশ্চিতভাবে সেটা সুযোগ গ্রহণ করতে চাইবে। এর সঙ্গে সঙ্গে তার রাজনৈতিক উদ্দেশ্য নিশ্চয়ই আছে, এবং যে রাজনৈতিক এবং নিরাপত্তাজনিত যে ব্যাপারটি আমি আগেও বলেছি যে উত্তর কোরিয়া একটা হুমকি হয়ে দাঁড়িয়েছে, সেই হুমকি কতটা সঠিক বা সেই হুমকি কতটা বলা চলে কাল্পনিক সে প্রশ্নে আমি যেতে চাচ্ছি না, কিন্তু উত্তর কোরিয়ার যে বিভিন্ন কার্যক্রম যেটা আমরা দেখেছি সেখান থেকে তার সম্পর্কে একটা ধারণা করা রীতিমতো কষ্টকর। কারণ উত্তর কোরিয়া কখন কি করবে সেটা কিন্তু আমরা ঠিক বলতে পারি না। এখন যে কথাটি মনে রাখা দরকার যে উত্তর কোরিয়ার উপরে প্রভাব রাখতে পারে একমাত্র চীন এবং রাশিয়া। সুতরাং যেহেতু তিনি অর্থনৈতিক দিক থেকে অন্যান্য বিষয়গুলো নিয়েও কথা বলবেন, সেই সঙ্গে সঙ্গে আমার মনে হয় যে চীনের সঙ্গে আলোচনার একটা বিরাট বিষয় হবে যে উত্তর কোরিয়ার এই যে অবস্থান এবং তার যে কার্যক্রম, বিশেষত পরমাণু কার্যক্রম, সেটাকে কি করে সামাল দেওয়া যায়, এবং সে ব্যাপারে আমার মনে হয় যে রাশিয়ার সঙ্গেও কথা হবে। সুতরাং এক কথায় যদি জবাব দিই তাহলে কোনটা বেশি প্রাধান্য পাবে সেটা কিন্তু নির্ভর করবে যে আলোচনার গতিধারা কোন দিকে যায়, কিংবা যুক্তরাষ্ট্রের যে কৌশলগত দিক থেকে কোনটিকে তারা বেশি জরুরি মনে করে, নিরাপত্তা বিষয়ে যেখানে একটিমাত্র দেশ সংশ্লিষ্ট, নাকি পুরো অঞ্চল যেখানে বাণিজ্যিক স্বার্থ সংশ্লিষ্ট। আমার মনে হয় সেটার একটা বিচার করেই এর মধ্যে একটা ভারসাম্য রক্ষা করার চেষ্টা করা হবে।
তো প্রেসিডেন্ট ট্রাম্প আমরা শুনে থাকি বা দেখেছি যে প্রায়ই বলে থাকেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ন্যায়সঙ্গত নয় এবং অন্যান্য দেশ লাভবান হচ্ছে, কিন্তু পক্ষান্তরে যুক্তরাষ্ট্র তেমন একটা লাভবান হচ্ছে না। তো ডক্টর সেলিম জাহান, আপনি কি মনে করছেন, মানে জাপানের সঙ্গে ইতিমধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প তো সফর করেছেন এবং মনে করা হচ্ছে যে একটা তো বাণিজ্যিক সম্পর্ক রয়েইছে এবং নিরাপত্তার ক্ষেত্রেও বেশ কিছু অগ্রগতি হয়েছে, এবং উত্তর কোরিয়ার ক্ষেত্রেও কি একই কথা বলা যেতে পারে?
আমার মনে হয় যে আমি যদি দুটো ভাগ করে নিই আপনার প্রশ্নে, তাহলে প্রথম প্রশ্নটির জবাব হচ্ছে যে বাণিজ্যিক সুবিধার দিক থেকে যুক্তরাষ্ট্রকে যদি লাভবান হতে হয়, তাহলে পরে মনে রাখতে হবে যে যুক্তরাষ্ট্রের যে সমস্ত পণ্য সামগ্রী উৎপাদন করছে তারা কতখানি প্রতিযোগিতামূলক বাজারে প্রতিযোগিতা করতে পারে। কারণ যুক্তরাষ্ট্রের বর্তমান বহু সামগ্রী আছে যেগুলো চীনের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে, ভিয়েতনামের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে, এবং সেখানে যদি প্রতিযোগিতামূলক দিক থেকে যুক্তরাষ্ট্রের যে সমস্ত দ্রব্য সামগ্রী সেগুলো যদি প্রতিযোগিতা না করতে পারে, তাহলে শুধুমাত্র আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য করে এশিয়া লাভবান হচ্ছে, যুক্তরাষ্ট্র লাভবান হচ্ছে না, এই কথা বললে কিন্তু চলবে না। আর আপনার দ্বিতীয় প্রশ্ন যেটা উত্তর কোরিয়ার ক্ষেত্রে আপনি করেছেন, আমার মনে হয় যে উত্তর কোরিয়ার সঙ্গে সমঝোতার ব্যাপারে বা উত্তর কোরিয়াকে সামাল দেওয়ার ব্যাপারে অর্থনীতি চলে আসবে। কারণ চীন যদি মনে করে যে এই ব্যাপারে যুক্তরাষ্ট্রকে সাহায্য করবে, তাহলে বিশেষত চীন এবং রাশিয়ার ক্ষেত্রে হয়তো এটা বলা চলে যে তারা কিন্তু বাণিজ্যিক সুবিধে চাইবে, এবং সেই বাণিজ্যিক সুবিধে যুক্তরাষ্ট্রের বাজারের বিস্তারের ক্ষেত্রে হতে পারে, যুক্তরাষ্ট্রের বাজারে চীনের দ্রব্য যাতে কম মূল্যে প্রবেশ করতে পারে সেটার ক্ষেত্রে হতে পারে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য বা যুক্তরাষ্ট্রের যে উৎপাদন তার কিছু কিছু চীনে চলে আসুক সেটার ক্ষেত্রে হতে পারে। সুতরাং এই আলোচনার বিভিন্ন মাত্রিকতা আছে, এবং আমার মনে হয় যে উত্তর কোরিয়ার সঙ্গে নিরাপত্তাজনিত আলোচনার ক্ষেত্রেও এই যে অর্থনৈতিক বিবেচনাগুলো এগুলো কিন্তু সামনে চলে আসবে।
ধন্যবাদ জিয়াউদ্দিন চৌধুরী, আপনি কিছু যোগ করবেন?
এর বিশেষ কিছু যোগ করার মানে আমি দেখছি না, কারণ সেলিম জাহান প্রাঞ্জল ভাবে বলেছেন যেগুলো যে এই যুক্তরাষ্ট্রের লক্ষ্য সেখানে যে ভারসাম্য সেটা বজায় রাখা। কিন্তু যেটা বর্তমান পরিস্থিতি, বর্তমান জগতে যেটা মানে আমি যদি মানে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের তার প্রাক্তন কথাবার্তার দিকে চলে যাই, তাহলে এটা তার অন্তত মনে ছিল, তখন মনে ছিল এবং যেগুলো বারবার তার দেশবাসীকে এবং তার ভোটারদেরকে বোঝাচ্ছিলেন যে এই যুক্তরাষ্ট্র বিদেশে বাণিজ্যে এদের সাথে বিশেষ করে চীন জাপানের কাছে মার খাচ্ছে, ভিয়েতনামের কাছে মার খাচ্ছে, এই কারণে যে তারা তাদের মানে যুক্তরাষ্ট্রের চীনের সঙ্গে ধরেন না কেন, চীনের সঙ্গে আমরা যুক্তরাষ্ট্র অনেক বেশি আমদানি করছি কিন্তু রপ্তানি করছি তার তুলনায় অনেক কম, এবং তিনি অন্যান্য দেশকে এমন ভাবে তিনি আখ্যায়িত করছিলেন যে তারা বাণিজ্যে যুক্তরাষ্ট্রকে তারা একরকম ঠকিয়ে যাচ্ছে। কিন্তু যেটা মনে রাখতে হয় যেটা এই যে যুক্তরাষ্ট্রের বিদেশে রপ্তানি, এটা রপ্তানিটা যে ক্ষেত্রে তারা প্রতিযোগিতা করতে যাচ্ছেন সেখানে প্রধান জিনিস হচ্ছে যে এটার এই দ্রব্য উৎপাদনের যেটার কস্ট মূল্য, এখন এই মূল্য যদি এই উৎপাদনের মূল্য যদি চীন ভিয়েতনাম জাপান সেখানে যুক্তরাষ্ট্রের চেয়ে কম হয়, স্বভাবতই এগুলোর যুক্তরাষ্ট্রের থেকে উৎপাদিত জিনিসগুলো এগুলো বাজারে সেভাবে মানুষ সেভাবে নিতে সে অল্প দামে পাবে না, সেক্ষেত্রে আমাদের যুক্তরাষ্ট্রের দেশের সঙ্গে যে বাণিজ্য ক্ষেত্রে কিছুটা তো পিছিয়ে পড়তেই হবে। এই কারণে যেগুলো করা দরকার সেগুলো হয়তো যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে করতে পারবে না, কিন্তু বাণিজ্যে যদি প্রতিযোগিতা না থাকে তাহলেও আমাদের যেটা যুক্তরাষ্ট্র সবাইকে বলে আসছে যে তোমরা তোমাদের বাণিজ্য মুক্ত করো এবং এ প্রতিযোগিতা বাড়াও, তো সেই প্রতিযোগিতা বাড়াতে গেলে যুক্তরাষ্ট্রে কে সবার সঙ্গে অন্যান্য দেশের সঙ্গে এমন কোন চুক্তি করতে পারবে না, এমন কোন যে দাবি করতে পারবে না যে না তোমরা জোর করে আমাদের আমাদের কাছ থেকে জিনিস নাও, অথবা আমাদের যে সমস্ত রপ্তানি আছে সেগুলো তোমাদের কাছে আরো বেশি নাও, তো এটা হচ্ছে না। এ কারণে আমার মনে হয় যেগুলো ডোনাল্ড ট্রাম্প তার সেই সময় নির্বাচনকালীন যে সমস্ত কথা বলেছিলেন সেগুলো এখন বাস্তবিক ক্ষেত্রে গিয়ে তিনি যখন দেখবেন তার সঙ্গে তার অনেক বোঝাপড়া করতে হবে, বুঝতে হবে, এবং চায়না, ভিয়েতনাম, জাপান এদের সঙ্গে আমরা এই অলরেডি দেখেছি যে তার অনেক ক্ষেত্রেই তিনি আগের সুরটা বদলেছেন। সুতরাং তার ওই ভারসাম্য বজায় রাখতে গেলে এবং সেই রাজনৈতিক যদি প্রভাব তাদের রাখতে হয় তাহলে অনেক ক্ষেত্রেই তাকে নূতন করে এগুলো ব্যাপারে বুঝতে হবে। এবং আমার মনে হয় এখান থেকে তাকে যেটা প্রফেসর সেলিম জাহান বললেন এই ভারসাম্যটা বজায় রাখার দিকেই তিনি এগিয়ে যাবেন।
অনেক ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবারও আমাদের আলোচনায় ফিরে আসছি।
আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের আলোচ্য বিষয় প্রেসিডেন্ট ট্রাম্পের এশিয়া সফর এবং এশীয় দেশের সঙ্গে অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক। অনুষ্ঠান চলাকালে আপনারা 202-619-3062 এই নম্বরে ফোন করে সরাসরি আমাদের স্টুডিওতে ফোন করে প্রশ্ন মন্তব্য রাখতে পারেন। আমাদের আরেকটি ফোন কল এসছে, তবে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেক কটি ইমেলে প্রশ্ন এসেছে এবং ফেসবুক ফ্যান পেজেও বেশ কয়েকটি মন্তব্য এবং প্রশ্ন এসেছে। তো আমি একটি মন্তব্য একটি ইমেল পড়ে আমরা ফোন কলটি নিয়ে নিচ্ছি। লিখেছেন মুকুল সর্দার দাকোপ খুলনা থেকে, লিখেছেন, হ্যালো, ওয়াশিংটনের প্যানেলের কাছে আমার সবিনয়ে নিবেদন এবং জানতে চাচ্ছি যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এশিয়ার সফর এশিয়ার অর্থনীতি এবং রাজনীতিতে বিশেষ কোনো প্রভাব ফেলবে কি? মিস্টার ট্রাম্পের এ সফরে অর্থনৈতিক দিক থেকে এশিয়ার কি তেমন কিছু প্রাপ্তি ঘটবে? রোহিঙ্গা সংকট সমাধানে মিস্টার ট্রাম্পকে তেমন তৎপর মনে হচ্ছে না, কারণ কি? তো আরেকটি যে টেলিফোন কল এসে গেছে শাহানা নাসের করেছেন ঢাকা থেকে, আমি ফোন কলটি নিয়ে নিচ্ছি।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থেকে শাহানা নাসের বলছি।
জি,
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এশিয়ান দেশগুলির সফরে বের হয়েছে। আমরা অনুমান করছি তালিকায় বেশ কয়েকটি উদ্দেশ্য প্রাধান্য পাবে, যেমন উত্তর কোরিয়ার আণবিক পরীক্ষা নিরীক্ষা। উত্তর কোরিয়া সারা বিশ্বের জন্য বিপজ্জনক হয়ে উঠছে এমন যুক্তরাষ্ট্রের ধারণা। তারপর সাউথ চায়না সি ও প্রশান্ত মহাসাগরের আধিপত্যও একটি বিষয়। চীনের রাষ্ট্রপ্রধানের সাথে সাক্ষাৎ এবং সর্বোপরি প্রেসিডেন্ট ট্রাম্প ইচ্ছা প্রকাশ করেছেন রাষ্ট্রনায়ক পুতিনের সাথেও সাক্ষাৎ করবেন। এই সফরের ফলাফলের উপর সারা পৃথিবী তাকিয়ে আছে, তবে আমরা ভাবছি এর মধ্যে কি রোহিঙ্গার সমস্যাটি কিছুটা হলেও কি কোনো সুযোগ পাবে কোনো আলোচনার? আপনাদের কি মনে হয়? ধন্যবাদ।
ধন্যবাদ শাহানা নাসের। তো শাহানা নাসের অনেকগুলি পয়েন্ট বলেছেন এবং আমাদের এর আগে যে মুকুল সর্দার একটি ইমেল পাঠিয়েছেন সেখানেও রোহিঙ্গা সংকটটি এসেছে। রোহিঙ্গা সংকট নিয়ে আসলে এই এশিয়া সফরে, পূর্ব এশিয়া সফরে কেন্দ্রবিন্দু এটি নয়, তবুও হয়তোবা অনেকেই ভাবছেন যেহেতু এশিয়া সফর করছেন এই বিষয়টি এসে যাবে। এবং আরেকটি জিনিস উনি উল্লেখ করেছেন যে দক্ষিণ চীন সাগরের সাগরীয় অঞ্চলে যে সংকট বহুদিন ধরে চলছে সে সম্পর্কে কিছু প্রেসিডেন্ট ট্রাম্প উল্লেখ করবেন কিনা বা কিছু করবেন কিনা। তো প্রথমেই যাচ্ছি ডক্টর সেলিম জাহান আপনার কাছে।
তিনটে বিষয় সম্পর্কে বলতে চাই। প্রথমে হচ্ছে যে দক্ষিণ চীনে যে সংকটের কথা আপনি উল্লেখ করেছেন, আমার মনে হয় যে এই আলোচনায় সেটা আসবে, কারণ এ ব্যাপারে ফিলিপাইন্স তার বক্তব্য এবং তার যে ভীতি সেটা নিশ্চয়ই সেখানে বলবে এবং চেষ্টা করবে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে তার যে দীর্ঘদিনের বন্ধুত্ব রয়েছে এবং বর্তমান ফিলিপিন্সের যে রাষ্ট্রপ্রধান তার সঙ্গেও প্রেসিডেন্ট ট্রাম্পের যে ব্যক্তিগত বন্ধুত্ব আছে সেটাকে কাজে লাগিয়ে হয়তো চীনের উপরে একটা চাপ সৃষ্টি করা যায় কিনা সে ব্যাপারে কিন্তু ফিলিপিন্স আগ্রহী হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে রোহিঙ্গা সম্পর্কে যে কথাটি বলা হয়েছে সেখানে আমার মনে হয় যে দুটো দিক বিবেচনা করা দরকার। একটি দিক হচ্ছে যে আমরা কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প যখন জাতিসংঘে এসেছিলেন এবং ভাষণ দিয়েছিলেন তখন রোহিঙ্গা বিষয়ের উল্লেখ করেছেন এবং আমি বলতে চাই যে খুব ইতিবাচক না হলেও এই বিষয়টির গুরুত্ব এবং এই অঞ্চলে এই বিষয়টিকে যে আরো গুরুত্বপূর্ণ ভাবে ভাবা দরকার সেটার কথা কিন্তু উল্লেখ করেছেন। এখন রোহিঙ্গা বিষয়ে তার মনোযোগ আকর্ষণ করতে হলে যাদের সেখানে থাকা দরকার অর্থাৎ সেই আলোচনায় তারা তো সেখানে নেই। নিশ্চিতভাবে চীন এই ব্যাপারটি তুলবে না, কারণ রোহিঙ্গা প্রশ্নে চীন সবসময় বলে এসছে যে এটা মায়ানমারের বা বার্মার অভ্যন্তরীণ ব্যাপার, সুতরাং তারা এটা তুলবে না। এখন যে দেশটি এটার ব্যাপারে সবচেয়ে বেশি বলা চলে যে প্রভাবিত হয়েছে বা যার উপরে একটা প্রভাব পড়েছে সেটি হচ্ছে বাংলাদেশ। এবং আমরা জানি যে 5 লাখ 7 লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী অল্প সময়ের মধ্যে এসছে, এবং আমরা তাদেরকে মানবিক দিক থেকে আশ্রয় দিয়েছি, তাদেরকে খাদ্যের ব্যবস্থা করেছি, তাদেরকে সব রকমের সুযোগ সুবিধা আমরা দিতে চেষ্টা করছি, কিন্তু আমাদের অর্থনীতির উপরে এটি চাপ দিচ্ছে এই মুহূর্তে স্বল্পমেয়াদে। মধ্য বা দীর্ঘমেয়াদে হয়তো এর রাজনৈতিক বা সামাজিক কতগুলো প্রভাব থাকবে। এখন এই বিষয়গুলো তার দৃষ্টিগোচর করা বা তার মনোযোগ আকর্ষণ করার জন্য ওই আলোচনায় কিন্তু কেউ নেই যারা স্বতঃস্ফূর্ত ভাবে তাদের নিজেদের সাথে এটা তুলবে। যদি কোনো রাষ্ট্র তুলে তাহলে পরে নিশ্চয়ই এই ব্যাপারে আলোচনা হবে। আর তৃতীয় এবং শেষ কথাটি হচ্ছে যে এই যে এশিয়াতে ডোনাল্ড ট্রাম্প বর্তমানে যে সাফার করছেন এটার প্রভাব কতখানি পড়বে এবং এটার জন্য সারা বিশ্ব তাকিয়ে আছে কিনা, আমি ব্যক্তিগতভাবে তা মনে করি না। আমি মনে করি যে বর্তমানে এশিয়া সফরকালে বিশেষত অর্থনৈতিক দিক থেকে যুক্তরাষ্ট্রের স্বার্থ অনেক বেশি বড় এশীয় দেশগুলোর তুলনায়, এবং সেখানে আমি এশীয় দেশগুলোর কতগুলো বিভাজন করতে চাই। চীন অত্যন্ত বড় দেশ, সুতরাং তার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে হয়তো অন্য রকমের বাস্তবতা থাকবে, কিন্তু তা সত্ত্বেও ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া, ফিলিপিনস এরাও কিন্তু এই অঞ্চলে আছে, এবং এদের একটা বাণিজ্যের বড় অংশ যুক্তরাষ্ট্রের সঙ্গে, সেটা তৈরি প্রশাসিত করেই হোক বা অন্য কোনো রকমের রফতানি হোক, সে ব্যাপারে একটা আলোচনা, আলাপ আলোচনা যদি হয় তাহলে পরে, এবং যুক্তরাষ্ট্র যদি এই সমস্ত দেশগুলোকে সুযোগ সুবিধা দেয় তাহলে পরে হয়তো বাণিজ্যের ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে এই দেশগুলো লাভবান হতে পারে ডোনাল্ড ট্রাম্পের বর্তমান সফরের সঙ্গে।
অনেক ধন্যবাদ ডক্টর সেলিম জাহান। আমাদের আরেকজন কলার আছেন, মোহাম্মদ আব্দুল্লাহ। হ্যালো।
জি আপা, আসসালাম আলাইকুম।
ওয়ালাইকুম সালাম আব্দুল্লাহ, আপনি কোথা থেকে ফোন করছেন?
আমি বাংলাদেশের চুয়াডাঙ্গা থেকে ফোন করছি।
চুয়াডাঙ্গা থেকে, হ্যাঁ বলুন আপনার প্রশ্ন।
আমার প্রশ্ন বা মন্তব্য যাই হোক, এটা এরকম যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এশিয়ার 5টি দেশ সফর করছেন, উনি জাপান, কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া এবং সফর করে বর্তমানে চীনে অবস্থান করছেন। তো আমার প্রশ্ন হলো, উত্তর কোরিয়ার সাথে যুক্তরাষ্ট্রের যে টানা পড়েন, বিশেষ করে যে একটা যুদ্ধবিধ্বংসী অবস্থা, তার এই সফরের কারণে কি এই অবস্থার উন্নতি হবে? এটা আমার প্রশ্ন।
অনেক ধন্যবাদ। আপনি নিশ্চয়ই আলোচনা শুনেছেন, আমরা আসলে এই এই বিষয়টি ঘুরে ফিরে আসবে, তবুও আমি আপনার প্রশ্ন নিয়ে যাচ্ছি জিয়াউদ্দিন চৌধুরী আপনার কাছে।
আমি আসলে এই প্রশ্নের আগে একটু ওই রোহিঙ্গা প্রসঙ্গে একটু যাচ্ছি।
জি নিশ্চয়ই,
রোহিঙ্গা প্রসঙ্গে এই এটা বলতে চাচ্ছি যে দেখেন, এটা এটা নিয়ে আমাদের বাংলাদেশে যেরকম আমরা এটা দিয়ে চিন্তিত, শঙ্কিত, এবং এটাকে একটা বিরাট রেফিউজি ক্রাইসিস হিসাবে আমরা যেটা কিছু আগে কিছুদিন ধরে ধরেন সিরিয়া বা ইরাকের কাছ থেকে যেভাবে দেখেছি, এবং যেটার জন্য পশ্চিম ইউরোপ এবং সারা ইউরোপই এ নিয়ে শঙ্কিত এবং চিন্তিত ছিল, সেই পর্যায়ে আমরা এটাকে দেখতে চাচ্ছি। কিন্তু দুঃখের বিষয়, আমাদের কাছে এত বেশি এটা হলেও এটা এই বিভিন্ন কারণে এক তো হতে পারে যে সারা বিশ্ব এই রিফিউজি ক্রাইসিস নিয়ে খুব বেশিভাবে চিন্তিত এবং এরা এটা এটা এই সমস্যা নিয়ে জর্জরিত, তবুও আমরা মনে করি বিকজ আমাদের উপরে এটা চাপটা পড়ছে এই 6-7 লাখ এগুলো, সেজন্য আমরা মনে করছি যে এখানে এটাকে একটা আসল সমস্যা হওয়া দরকার। এখন প্রশ্ন হচ্ছে যে এই একজন প্রশ্নকর্তা তখন প্রশ্ন করেছিলেন যে ডোনাল্ড ট্রাম্প এ নিয়ে কথা বলবেন কিনা, বা তুমি দেখছেন যে তারা এ নিয়ে বেশি কথা বলছেন না। এখন কথা হচ্ছে যে যেখানে তারা সারা বিশ্বের রিফিউজি নিয়ে তারা এটা নিয়ে চিন্তিত, সেখানে এই এটাকে তারা কতখানি গুরুত্ব দিচ্ছে এবং আদৌ দিবে কিনা। তবুও এটা বলা যায় যে যুক্তরাষ্ট্র এই জাতিসংঘে এবং বিভিন্ন স্থানে এই রোহিঙ্গা সমস্যা নিয়ে স্টেট ডিপার্টমেন্ট এবং সেক্রেটারি অফ স্টেট তিনি কথা বলেছেন। ডোনাল্ড প্রেসিডেন্ট ডোনাল্ড নিজে ব্যক্তিগত ভাবে না বললেও তার সরকার এ নিয়ে সোচ্চার হয়েছে। এখন কথা দেখা যাচ্ছে যে এই যে আসিয়ান সামিটে এ নিয়ে কথা উঠবে কিনা, যেটা প্রফেসর সেলিম জাহান যেটা বললেন যে এটা তাদের কাছে প্রায়োরিটি কিনা, এটা আপাতত ভাবে দেখতে আপাত দৃষ্টিতে তাদের কাছে প্রায়োরিটি নয়, কারণ দেখেন প্রায়োরিটিটা এখন কোথায়, সে কোথায় যুক্তরাষ্ট্র নর্থ কোরিয়াকে নিয়ে এবং সে দক্ষিণ চীনের সমস্যা নিয়ে তারা কথা বলবে, নাকি এই বাংলাদেশ এবং মিয়ানমারের সঙ্গে যেটা জড়িত এই রোহিঙ্গা নিয়ে কথা বলবে। কেউ হয়তো কথা বলতে পারে, কিন্তু এটা যে একটা বিরাট সমস্যা বা এর একটা গুরুত্বপূর্ণ স্থান নিবে এটা আমার ধারণা হয় না। তবে যেটা দরকার হয়তো যেটা বেরিয়ে আসতে পারে, ওখানে আরো শুধু বাংলাদেশ নয় পাশাপাশি থাইল্যান্ডও কিন্তু এই রোহিঙ্গা সমস্যা নিয়ে তারা বেশ বিব্রত হয়েছে, তারা বেশ কিছু লোক তাদের ওদিকেও গিয়েছিল। সুতরাং এদের মাঝখান থেকে আশেপাশে যদি এরকম একটা ঘটনা ঘটতে থাকে এবং এরভাবে যদি মানুষ পালিয়ে আসতে থাকে, সেখানে একটা যে একটা যে ক্রাইসিস সৃষ্টি হচ্ছে সেটা নিয়ে তাদের কিছু বলা হয়তো হতে পারে, কিন্তু এটা কতখানি কার্যকর হবে এবং বাংলাদেশের সমস্যা সমাধানে আশু সমাধানে সাহায্য করবে এটা নিয়ে আমি মনে করি না যে এটা অত তাড়াতাড়ি কিছু হবে এবং আসিয়ানের মধ্যে এটা হবে।
অনেক ধন্যবাদ। আপনি যেমনটি বললেন থাইল্যান্ড এ নিয়ে বিব্রত এবং ভারত ভারতও খুবই চিন্তিত, তবে প্রসঙ্গত বলা যেতে পারে যে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের জনগণ যে সাহসিকতা দেখাচ্ছে এবং সাহসিকতার সঙ্গে এই পরিস্থিতি মোকাবেলা করছে আর সেটা অবশ্যই প্রশংসনীয়, এবং জাতিসংঘ কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে এবং বিভিন্ন রকমের কার্যক্রম শুরু করেছে, সেটা একটা ইতিবাচক দিক। তো ছোট্ট একটা বিরতি নিয়ে আমরা আবারও আলোচনায় ফিরে আসছি।
আপনারা ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান শুনছেন।
শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের আলোচ্য বিষয় প্রেসিডেন্ট ট্রাম্পের এশিয়া সফর এবং এশীয় দেশের সঙ্গে অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক। তো আমরা আলোচনায় ফিরে যাচ্ছি। একটি ইমেল এবং আমাদের ফেসবুকে বেশ কিছু মন্তব্য এসেছে, সেই মন্তব্যগুলো আমি কিছুটা পড়ার চেষ্টা করছি। প্রথম ইমেলটি পড়ছি, লিখেছেন এম জামাল আহমেদ সুবর্ণ, সভাপতি ভালোবাসা রেডিও শ্রোতা ক্লাব, কমলেশ্বরদী বোয়ালমারি ফরিদপুর থেকে লিখেছেন। লিখেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তার এশিয়া সফরের মাধ্যমে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিরুদ্ধে তার মিত্র দেশগুলোর সমর্থন নিয়ে একসঙ্গে কাজ করার উপায় খুঁজছেন। তাহলে আমেরিকায় 103টি পারমাণবিক শক্তি উৎপাদন চুল্লি রয়েছে, উত্তর কোরিয়া একটি তৈরি করার পরিকল্পনা করেছে, আমেরিকা প্রায় 68টি পারমাণবিক বোমা মজুত রেখে অন্য দেশের পারমাণবিক শক্তি নিয়ে মাথা ঘামানোর পেছনে কারণ কি? তো ডক্টর সেলিম জাহান, আপনি কিছু মন্তব্য করবেন?
এটার কারণ তো খুব সোজা, যে পারমাণবিক চুল্লি বা পারমাণবিক মারণাস্ত্র সেটা শুধু যুক্তরাষ্ট্রে মজুদ আছে তা কিন্তু না, এটা
অনেক দেশই আছে,
বিভিন্ন দেশে আছে। এখন আপনি যখন পরমাণু অস্ত্রের অধিকারী হলেন, সেই সঙ্গে সঙ্গে আমরা সবাসী সবসময় প্রত্যাশা করি যে সেটাকে আপনি দায়িত্বের সঙ্গে ব্যবহার করবেন বা সেটা সম্পর্কে আপনি দায়িত্বশীলভাবে যত্নবান হবেন। কিন্তু উত্তর কোরিয়ার যে কার্যক্রম এবং উত্তর কোরিয়ার যে সমস্ত কথাবার্তা আমরা শুনছি, সেখানে কিন্তু আমরা খুব একটা যে স্থিতিশীল একটা দায়িত্বশীল নেতৃত্ব সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, এবং ভয়টা হচ্ছে সেখানে যে এই দেশটি যদি দায়িত্বের সঙ্গে তার পারমাণবিক মারণাস্ত্র যেটা সেটাকে সামনে না রাখে,
সে যদি এমন কিছু উস্কানিমূলক কথা বলে যেখানে হয়তো তৃতীয় একটি দেশ বা অন্য আরেকটি দেশ পারমাণবিক অস্ত্র ব্যবহারের জন্য একটু উন্মুখ হবে, তাহলে কিন্তু সেটা গোটা বিশ্বের জন্য একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করবে। সুতরাং আমার মনে হয় যে অন্য সব পারমাণবিক মানরাষ্ট্রের যারা অধিকারী আছেন তাদের সঙ্গে একই কাতারে উত্তর কোরিয়াকে ফেলা যাবে না, কারণ উত্তর কোরিয়ার কথাবার্তা, তার আলোচনা, তার বক্তব্য এবং তার যে উস্কানিমূলক হুমকি যেটা, সেটা কিন্তু মানুষই সময় থেকে সময় শুধুমাত্র একটা ভীতির সৃষ্টি করে সেটাই নয়, একটা অনিশ্চয়তার সৃষ্টি করে যে দেশটি কি করতে পারে। এবং সেই দিক থেকে আমার মনে হয় যে উত্তর কোরিয়ার সঙ্গে আলাপ আলোচনা এবং উত্তর কোরিয়ার যে পারমাণবিক অস্ত্রের যে অধিকার যেটা আছে সেটাকে সামলে রাখার জন্য তাদের দায়িত্ববোধটাকে বাড়ানোর ক্ষেত্রে চীন বা রাশিয়া এদের সাহায্য নেওয়া যায়।
অনেক ধন্যবাদ। আরেকটি ইমেল ইমেল নয় ফেসবুক ফ্যান পেজে মন্তব্য করেছেন নূর আলম সিদ্দিকী নূর, নূরে আলম সিদ্দিকী নূর করেছেন দিনাজপুর থেকে। লিখেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তার এশিয়া সফরের মাধ্যমে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিরুদ্ধে মিত্র দেশগুলোর সমর্থন নিয়ে একসঙ্গে কাজ করার উপায় খুঁজছেন। প্রশ্ন হচ্ছে, আমেরিকায় 103টি পারমাণবিক শক্তি, ও আমি এই প্রশ্নটি পড়েছিলাম, তো দ্বিতীয় প্রশ্নটি আসলে করেছেন নাজিম মাহমুদ, দীর্ঘ মন্তব্য করেছেন, তার অংশবিশেষ আমি পড়ছি। লিখেছেন যে, মিস্টার ট্রাম্পের এই সফরের প্রকৃত উদ্দেশ্য কি কেউ কি জানে? এই সফরের উদ্দেশ্য কি উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর পূর্ব প্রস্তুতি বলে আপনারা মনে করেন না? আরও লিখেছেন, উত্তর কোরিয়া তার পূর্বের প্রশাসনের সাথে যেভাবে আচরণ করেছে ঠিক সেরকম আচরণ তার সঙ্গে চলবে না। তো এই এই বিষয়টি ঠিক বোঝা যাচ্ছে না। আমার মনে হয় বলার চেষ্টা করছেন যে উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের পূর্ব প্রশাসন যে আচরণ করেছে সেটা হয়তো বলতে চাচ্ছেন, এখানে ঠিক স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। কিন্তু উনি একটি বিষয় স্পষ্ট করে বলেছেন যে এটাকে পূর্ব প্রস্তুতি কিনা। তো জিয়াউদ্দিন চৌধুরী, আপনি এই প্রশ্নটা নিয়ে আলোচনা করবেন?
আমি অনুমান করতে পারি যে প্রশ্নকর্তা আর প্রশ্নটা কোত্থেকে আসছে, এবং এর এর প্রথম কথা হচ্ছে যে এই এই ধরনের অনুমান যে যেটা প্রশ্নকর্তা বলছেন যে এটা যে ডোনাল্ড ট্রাম্পের বর্তমান এই এশিয়া সফর এটা কি দক্ষিণ কোরিয়ার দক্ষিণ উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধের একটা প্রস্তুতি কিনা, সহজ কথায় বলা যেতে পারে যে না, কারণ তিনি এই যে তার এই যেটা এই সফর এটা বহু আগে থেকে পরিকল্পিত, এবং ডোনাল্ড ট্রাম্প এই সমস্ত দেশে যাওয়ার জন্য তার অনেক দরকার ছিল, কিন্তু এটা যে তা কাকতালীয় ভাবে এটা হচ্ছে যে তিনি যে সমস্ত এই দক্ষিণ বা উত্তর কোরিয়ার এই সমস্ত বাগাড়ম্বর এরও ধরনের কথাবার্তা বলার সঙ্গে তিনিও তার সঙ্গে তাল মিলিয়ে বেশ কিছু কথা বলেছিলেন। যেমন একটা তিনি বলেছিলেন যখন উত্তর কোরিয়া যখন তার প্রথম ক্ষেপণাস্ত্র যখন ছাড়ে, তারপরে যখন আরেকটা ছাড়ে, এরপরে তিনি বলেছিলেন যে তিনি এগুলোকে ফায়ার অ্যান্ড ফিউরি দিয়ে এগুলোকে উত্তর দেবেন, এবং তিনি আমরা সবাই জানি যে তিনি উত্তর কোরিয়ার প্রেসিডেন্টকে কিভাবে সম্বোধন করেছেন তুচ্ছ তাচ্ছিল্য করে। তো সুতরাং এর থেকে অনেকেই ভেবেছিল যে এই বোধহয় একটা যুদ্ধ লেগে যায়, তবে কথায় যদি যুদ্ধ হতো তাহলে হয়তো আমাদের আমরা এই এই পর্যায়ে অনেক যুদ্ধ দেখতাম, সেগুলো হয় না। কারণ তিনি যেটা মুখে বলেন তার সঙ্গে আরো যেগুলো আনুষঙ্গিক যেটা দরকার, যেমন ধরেন তার কংগ্রেস আছে এখানে, এখানে তার নিজের উপদেষ্টা রয়েছেন, তারাও তাদেরকে নিশ্চয়ই ভালো করে বোঝান। সুতরাং এক কথায় এটা সেটা নয়, তবে হ্যাঁ এটা বলতে পারেন যে এ ব্যাপারে তিনি তাদের এই সমস্ত যে দেশে তারা যাচ্ছেন তিনি যাচ্ছেন সেখানে তাদেরকে এটা বোঝাবার জন্য যে উত্তর কোরিয়ার বিরুদ্ধে আমরা একটা যুদ্ধ করব কিনা,
আমার মনে হয় না এই ধরনের তার কোন রকমের বিবৃতি কথা বলবেন, বরঞ্চ তিনি এদেরকে আশ্বাস দিয়ে যাচ্ছেন যে আমি যুক্তরাষ্ট্র আমরা তোমাদের সঙ্গে আছি এবং তোমরা আমার সঙ্গে থাকো, এটাই হচ্ছে গিয়ে এই উদ্দেশ্য এবং বাণিজ্য এবং অন্যান্য তৎপরতা তো আছেই।
অনেক ধন্যবাদ। সবশেষে যাচ্ছি ডক্টর সেলিম জাহান আপনার কাছে, আমাদের হাতে একদমই সময় নেই, আসলে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে কারণ হাতে একদম সময় নেই। ডক্টর সেলিম জাহান এবং জিয়াউদ্দিন চৌধুরী, আপনাদের দুজনকেই আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।
ধন্যবাদ।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
আর এখন সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ, পড়ছেন সরকার কবিরউদ্দিন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্ভবত পরে এ সপ্তাহেই পরস্পর মুখোমুখি হবেন বলে মনে হচ্ছে ভিয়েতনামে অর্থনৈতিক শীর্ষ সম্মেলন চলাকালে পৃথক আয়োজনে ভিন্ন মঞ্চে। ক্রেমলিন থেকে এটা বলা হয়েছে আজ বুধবার। পুতিনের পররাষ্ট্র বিষয়ক এক পরামর্শক ইউরি উশাকভ বলেছেন, আলোচনা করবার রয়েছে কিছু বিষয় এবং আমরা তার জন্য তৈরি রয়েছি। বলেন, শুক্রবার দানাংয়ে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা ফোরাম এপেকের যে বাৎসরিক সামিট হবে তারই আলোচনার মাঝখানে বিরতিকালে এঁদের এ বৈঠক হবে পৃথক আয়োজনে ভিন্ন মঞ্চে। পরে দুজনের মুখোমুখি অন্য বৈঠকও হতে পারে আরও বিস্তারিতভাবে, তবে তার কোনো তারিখ এখনও নির্ধারণ করা হয়নি বলেন তিনি। এর আগে ডোনাল্ড ট্রাম্প বেজিং গিয়ে পৌঁছন আজ বুধবার দিন। চীনের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে এটাই তাঁর প্রথম সফর। দেশে কর্মসংস্থান সুরক্ষিত করা নিয়ে এই দেশটি তাঁর নেতিবাচক কটাক্ষের সম্মুখীন হয়েছে প্রায়ই। সফরে তাঁর কর্মসূচির শীর্ষে রয়েছে বাণিজ্য বলাই বাহুল্য, তবে উত্তর কোরিয়া প্রসঙ্গও বাদ যাবে না মনে হয়। হোয়াইট হাউস কর্তা ব্যক্তিরা মনে করেন, চীনের ঘনিষ্ঠতম সহযোগী দেশ, শীর্ষ বাণিজ্য শরিক রাষ্ট্র উত্তর কোরিয়াও আলোচ্যসূচির বাইরে থাকবে বলে মনে হয় না। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স আজ টেক্সাসের সাদারল্যান্ড স্প্রিংস যাচ্ছেন। ওখানটায় চার্চ শুটিংয়ে যারা হতাহত হয়েছেন তাদের আত্মীয় পরিজনের সঙ্গে দেখা করতে, সমবেদনা জানাতে। টেক্সাস সাদারল্যান্ড স্প্রিংসের ওই ঘটনায় 26 জন প্রাণ হারান। ভাইস প্রেসিডেন্ট পেন্সের সফরের আগে টেক্সাস জননিরাপত্তা বিভাগীয় কর্মকর্তা ফ্রিম্যান মার্টিন জানান, আহত জনাদাসেক লোক এখনও হাসপাতালে রয়েছেন চিকিৎসাধীন। গতকালকের নির্বাচনে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক দল ভার্জিনিয়া ও নিউজার্সি দুই রাজ্যেই গভর্নর নির্বাচনে জয়ী হয়েছে। ভার্জিনিয়া ডেমোক্রেট দলীয় লিউটেন্যান্ট গভর্নর র্যালফ নর্দাম গভর্নর নির্বাচিত হয়েছেন। নিউজার্সিতে ওই গভর্নরের পদেই জয়ী হয়েছেন আর এক ডেমোক্রেট প্রার্থী ফিল মার্ফি। নিউ ইয়র্ক সিটির মেয়র পদে দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচিত হয়েছেন ডেমোক্রেট দলীয় বর্তমান মেয়র বিল ডে ব্লাসিও। ওদিকে নিউজার্সির হোবোকেন সিটি কাউন্সিলে 8 বছর যাবৎ কর্মরত ডেমোক্রেট দলীয় প্রথম শিখ ধর্মাবলম্বী রভি ভাল্লা ওখানকার মেয়র পদে নির্বাচিত হয়েছেন। হোয়াইট হাউস ইয়েমেন সংঘাতে ইরানের ভূমিকা পরীক্ষা করে দেখবার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে। অভিযোগ করে বলছে, ওই অঞ্চলে নিজ অভিলাষ অভিপ্রায় চরিতার্থ করতে ইরান সরকার বিবাদে ইন্ধন যোগাচ্ছে। যুক্তরাষ্ট্রের মিত্রদেশ সৌদি আরব অভিযোগ করে বলছে, সৌদি বিদ্রোহীদের অস্ত্র যোগান দিচ্ছে ইরান। রিয়াদ বিমানবন্দর লক্ষ্য করে যে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয় সেটাও ওই ইরানেরই মদদে ঘটেছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনের যে সরকার সমর্থন পাচ্ছে হৌথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়তে, সে সরকারকে মদদ দিচ্ছে সৌদি আরব নেতৃত্বাধীন একটি জোট। এবং চলতি সপ্তাহের গোড়ার দিকে সৌদি আরব বলেছে, ইরানের এহেন উদ্যোগ যুদ্ধবধ কর্মকাণ্ড রূপে বিবেচিত হতে পারে। ইরান হুথিদের সমর্থন করে, তবে তাদেরকে অস্ত্র সরবরাহ দেবার কথা অস্বীকার করে ইরান।
এরই সঙ্গে শেষ হচ্ছে ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন ভাস্কো ভোলারিজ। সবাইকে আবারও আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে সেলিম হোসেন আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি, ভালো থাকুন।
This program has come to you from the Voice of America, Washington.